বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্য ক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনে তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 5 মে, 22 বৈশাখ এবং ফার্সি 15 উর্দিবেহেশত রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যেকোনো সময় বিশ্বের যেকোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও শোনা যায়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। কাতার ও ইরানের পর এবার সিরিয়ার সঙ্গে সম্পর্ক গড়ার আশা করছেন সৌদি আরব। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশের হেফাজতে ইসলামের গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছে দলটির শীর্ষ নেতারা। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। সব ফিলিস্তিনি অবশ্যই তাদের নিজ ভূখণ্ডে ফিরে যাবে, বিশ্ব কুদস দিবসকে সামনে রেখে প্রত্যয় জানালেন ইরানের প্রেসিডেন্ট রুহানি। আমেরিকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহারে অস্বীকৃতি জানালে ভিয়েনা সংলাপের ইতি ঘটবে, প্রেস টিভিকে জানালো ইরানের নির্ভরযোগ্য সূত্র। বাংলাদেশে আরো কমল করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা, চলমান বিধিনিষেধ 16 মে পর্যন্ত বৃদ্ধি, বন্ধ করোনা টিকা নিবন্ধন। এবং ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকিক শহরের কাছে অবস্থিত দুটি তেলকূপে বোমা হামলা চালিয়েছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা ব্যর্থ হয়ে গেছে। তিনি আজ মন্ত্রিসভার বৈঠকে একথা বলেন। রুহানি বলেন, দেশের জনগণকে বলছি ওদের নিষেধাজ্ঞা ব্যর্থ হয়ে গেছে, আমরা ঐক্যবদ্ধ থাকলে খুব শিগগিরই সব নিষেধাজ্ঞা তুলে নেবে তারা। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমাদের প্রতিপক্ষ এটা ভালো করে জানে, এই আইনের পথে ফিরে আসা ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই, তাদেরকে পরমাণু সমঝোতায় ফিরতেই হবে। রুহানি বলেন, এসব ইহুদিবাদীদের এখন মাতমের সময় হয়ে গেছে, কারণ তারা আমেরিকার মাধ্যমে ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। পাশাপাশি পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে ইরানের দূরত্ব সৃষ্টির ষড়যন্ত্রও সফল হয়নি। তিনি আসন্ন কুদস দিবস উপলক্ষে বলেন, আগামী শুক্রবার বিশ্ব কুদস দিবস, ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে এটি একটি গৌরবময় দিন। রুহানি আরো বলেন, সব ফিলিস্তিনি অবশ্যই তাদের নিজ ভূখণ্ডে ফিরে যাবে এবং মসজিদুল আকসা ও আল কুদস মুক্ত হবে। আগামী শুক্রবার বিশ্ব কুদস দিবসে ইরানের সব শহরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হবে। এ তথ্য জানিয়েছেন ইরানের ইসলামী প্রচার সমন্বয় পরিষদের উপপ্রধান নুসরাতুল্লাহ লুৎফি। তিনি আজ বলেছেন, বৃহস্পতি ও শুক্রবার দেশের বিভিন্ন শহরের স্কোয়ারগুলোতে এবং ফিলিস্তিন নামের সড়কগুলোতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে দখলদার ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ানো হবে। বিশ্ব কুদস দিবস পালন সংক্রান্ত বৈঠকে তিনি আরো বলেছেন, 73 বছর আগে পবিত্র বাইতুল মুকাদ্দাস দখল করেছে বর্ণবাদীরা। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারকে কুদস দিবস হিসেবে ঘোষণা দিয়ে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই বলেছিলেন, কুদস দিবস কেবল ফিলিস্তিনিদের নয়, এর মাধ্যমে এই মহান আলেমের চিন্তার গভীরতা সুস্পষ্ট হয়েছে। লুৎফি বলেন, অদূর ভবিষ্যতেই বাইতুল মুকদ্দাস মুক্ত হবে। আমেরিকা ইরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানালে ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে তেহরানের চলমান সংলাপের ইতি ঘটবে। ইরানের নাম প্রকাশে অনিচ্ছুক একটি শীর্ষস্থানীয় সূত্র প্রেস টিভিকে কথা জানিয়েছে। সূত্রটি বলেছে, ইরান এখনও পরমাণু সমঝোতার 29 নম্বর ধারা অনুযায়ী তেহরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রত্যাশা করছে। যদি সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানানোর অবস্থানে আমেরিকা অটল থাকে, তবে নিশ্চিতভাবে ভিয়েনা সংলাপের অপমৃত্যু ঘটবে। সূত্রটি আরো বলেছে, পরমাণু সমঝোতায় যেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা ছিল এবং এটি স্বাক্ষরের পর থেকে বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা একযোগে প্রত্যাহার করতে হবে। কেবলমাত্র তাহলে এই সমঝোতার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে এবং তেহরানও তার প্রতিশ্রুতি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে ফিরে যাবে। ইরান খুব শিগগিরই নিজেদের তৈরি সুপার কম্পিউটার সিমর্গ উদ্বোধন করবে। ইরানের যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী মোহাম্মদ জাওয়াদ অজারি জাখরুমি নিজস্ব টুইটার পেজে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ইরান সহ গোটা বিশ্বের বাণিজ্যের প্রধান চালিকা শক্তি হয়ে উঠবে। জাখরুমি আরো বলেন, ইরানি তরুণরা সুপার কম্পিউটারটি উন্মোচনের আগের সব পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করছে। বিশ্বের 100টি সুপার কম্পিউটারের একটি হচ্ছে ইরানের এই কম্পিউটার। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা, মেগা ডেটা বিশ্লেষণ, আবহাওয়ার পূর্বাভাস, ভূমিকম্পের বিষয়ে আগাম সংকেত সংক্রান্ত প্রকল্প বাস্তবায়ন এবং জেনেটিক ডেটা প্রসেসিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। বাংলাদেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা কমেছে। এদিকে দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ 16 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 50 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে 1,742 জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেলেন 11,755 জন আর আক্রান্ত হয়েছেন মোট 7,67,338। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। ওদিকে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ 16 মে পর্যন্ত বাড়িয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন মেয়াদের এই বিধিনিষেধ আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ঈদ উল ফিতরের ছুটিতে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। এ সময় দোকানপাট ও শপিং মল সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। তবে স্বাস্থ্যবিধি না মানলে দোকানপাট ও শপিং মল তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে আর মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনসমাবেশ হয় এমন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। এই বিধিনিষেধের সময় গণপরিবহন একই জেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে আর যাত্রীবাহী নৌযান ও ট্রেন আগের মতোই বন্ধ থাকবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। করোনার টিকা গ্রহণের নিবন্ধন বন্ধ করে দিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে টিকার যোগান কম থাকায় প্রথম ডোজের টিকা বন্ধ করে দেওয়া হয়। আজ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মির্জাদি সেব্রিনা ফ্লোরা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, আপাতত টিকার নিবন্ধন আমরা স্থগিত করেছি। আপনারা জানেন, টিকার চালান চুক্তিমতো আমাদের হাতে এসে পৌঁছায়নি, যে কারণে আপাতত যাদের নিবন্ধন করা আছে তাদেরই টিকা দেওয়া শেষ করতে চাই আমরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোভিড-19 টিকাদান কর্মসূচির নিবন্ধন বন্ধ থাকবে। এর আগে গত 26 এপ্রিল করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ভারতে করোনা ভাইরাসে একদিনে প্রায় 4,000 মৃত্যুর রেকর্ড হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন 3,82,315 জন। এ নিয়ে একটানা 10 দিন ধরে 3,50,000-এরও বেশি সংক্রমণ হচ্ছে প্রতিদিন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতে করোনা ভাইরাসের সুনামিতে একদিনে প্রায় 4,000 মৃত্যু রেকর্ড হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন 3,82,315 জন। এ নিয়ে একটানা 10 দিন ধরে 3,50,000-এরও বেশি সংক্রমণ হলো। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোভিড নিয়ে, অক্সিজেন নিয়ে, ভ্যাকসিন নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনো স্বচ্ছ নীতি নেই বলে তীব্র সমালোচনা করেন। তিনি আজ রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বলেও সাংবাদিকদের জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল মঙ্গলবার সকাল 8টা থেকে আজ বুধবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 3,780 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর ফলে দেশে পর্যন্ত 1.09% বা 2,26,188 জনের মৃত্যু হলো। সরকারি সূত্রে প্রকাশ, দেশে পর্যন্ত 2,06,65,148 জন করোনা সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়েছেন 82.03%, অর্থাৎ 1,69,731 জন। বর্তমানে 16.87% বা 34,87,229 জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। ভারতে এ পর্যন্ত 16,04,94,188 জনকে করোনা ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের কাছে অবস্থিত দুটি তেলকূপে বোমা হামলা চালিয়েছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। হামলার পর ওই এলাকায় আগুন ধরে যায়। ইরাকের তেল বিষয়ক কয়েকটি সূত্র জানিয়েছে, বোমা হামলার কারণে বাই হাসান তেল ক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি। তেলকূপের কাছে যে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছিল তাতে তেল উৎপাদনে বড় ধরনের বিঘ্ন সৃষ্টির আগেই দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। উগ্র সন্ত্রাসীরা পাশে একটি নিরাপত্তা পোস্টেও হামলা চালায়। এতে এক পুলিশ নিহত ও 3 জন আহত হয়। একটি নিরাপত্তা সূত্র বলছে, নিরাপত্তা পোস্টে হামলার অর্থ হচ্ছে পুলিশকে এদিকে ব্যস্ত রেখে সন্ত্রাসীদেরকে পরিকল্পনা মতো ভেতরে ঢুকিয়ে তেল ক্ষেত্রে বোমা হামলার সুযোগ করে দেয়া। অন্যদিকে ইরাকের আস সুমারিয়া টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বোমা হামলার পর দুটি কূপেই তেল উত্তোলন বন্ধ ছিল কিছু সময়। সৌদি আরবের একটি নিরাপত্তা প্রতিনিধি দল সিরিয়া সফর করে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর দিয়েছে। আরবি দৈনিক রায় আল ইওয়ামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরান প্রেস জানিয়েছে, সৌদি গোয়েন্দা বিভাগের প্রধান খালিদ আল হামিদানের নেতৃত্বে একটি সৌদি প্রতিনিধি দল দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে দুই পক্ষ রিয়াদ দামেস্ক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছে। তবে সৌদি প্রতিনিধি দলের দামেস্ক সফরের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। এসব সাক্ষাতে সিরিয়ার সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক স্বাভাবিক করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে সৌদি আরব দামেস্কে নিজের দূতাবাস আবার চালু করতে সম্মত হয়েছে বলেও আরবি দৈনিকটি জানিয়েছে। সেই সঙ্গে সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দিতেও রাজি হয়েছে রিয়াদ। ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেম আল কুদস শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা এবং অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা সাধারণ মুসল্লিদের উপর যে সহিংসতা চালাচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ফিলিস্তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতারা। এরই মধ্যে খবর বের হয়েছে, অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা আগামী সপ্তাহে পবিত্র আল-আকসা মসজিদে হামলা চালাতে পারে বলে পরিকল্পনা করছে। এ প্রেক্ষাপটে হামাস প্রতিরোধ গড়ে তোলার জন্য ফিলিস্তিনি সাধারণ জনগণের প্রতি আহ্বান জানায়। হামাসের অন্যতম মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বলেছেন, উগ্রবাদী ইহুদিরা যদি পবিত্র আল-আকসা মসজিদে হামলা চালায় তাহলে নতুন করে বিপ্লব শুরু হবে। সেক্ষেত্রে এই আগ্রাসনের জবাব দেওয়ার জন্য হামাসের সামনে কয়েকটি বিকল্প খোলা থাকবে। তিনি বলেন, অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে বিভিন্ন উপায় উপকরণ নিয়ে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি দৃষ্টিপাতে। কাতার ও ইরানের পর এবার সিরিয়ার সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটির গোয়েন্দা বিভাগের প্রধান দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও খবর বেরিয়েছে। এ সম্পর্কে একটি প্রতিবেদন করেছেন আমাদের ভাষ্যকার, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
সৌদি আরবের গোয়েন্দা বিভাগের প্রধান খালেদ আল হামিদানের নেতৃত্বে সেদেশের একটি প্রতিনিধি দল সিরিয়া সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। দুপক্ষ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা জোরদার করা এবং দামেস্কে সৌদি দূতাবাস স্থাপনের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। একই সঙ্গে সৌদি প্রতিনিধি দল জানিয়েছে, আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তন এবং আলজেরিয়ায় এজোটের আগামী সম্মেলনে সিরিয়ার উপস্থিতিকে রিয়াদ স্বাগত জানাবে। পর্যবেক্ষকরা বলছেন, হঠাৎ করে সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য সৌদি আরবের প্রচেষ্টার কারণ বিশ্লেষণ করতে হলে গত প্রায় এক দশকে সিরিয়ার ব্যাপারে রিয়াদের নীতির বিষয়টি পর্যালোচনা করতে হবে। গত এক দশকে সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ও সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল সৌদি আরব। সিরিয়ার একটি বৈধ সরকারকে উৎখাতের জন্য সৌদি আরব সন্ত্রাসীদের পেছনে কোটি কোটি ডলার ব্যয় করেছে। প্রায় এক দশক পর সিরিয়ার ব্যাপারে সৌদি আরবের নীতিতে আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তারা এখন সিরিয়ার সরকার উৎখাতের কথা তো বলছেই না, বরং ওই দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে। সিরিয়ার ব্যাপারে হঠাৎ সৌদি আরবের নীতিতে কেন এত পরিবর্তন, সেটাই এখন সবার প্রশ্ন। এ প্রসঙ্গে কয়েকটি কারণের কথা উল্লেখ করা যায়। প্রথমত, সিরিয়ার সরকারকে উৎখাতের সকল পরিকল্পনা কার্যত ব্যর্থ হয়েছে। সৌদি আরব ও তার মিত্ররা ভেবেছিল উগ্র আইএস জঙ্গি গোষ্ঠীগুলোকে সর্বাত্মক সমর্থন দিয়ে এবং দামেস্কের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে সিরিয়ার সরকারের নীতিতে পরিবর্তন আনা যাবে, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। দ্বিতীয় কারণ হচ্ছে সিরিয়া বিরোধী জোটের মধ্যে ব্যাপক ভাঙন। সৌদি আরবের অন্যতম মিত্র আরব আমিরাত অনেক আগেই দামেস্কের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। অন্য আরব দেশগুলো আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তনের প্রতি সমর্থন জানিয়েছে। সিরিয়ার ব্যাপারে সৌদি নীতিতে পরিবর্তনের তৃতীয় কারণ হচ্ছে সৌদি আরব বুঝতে পেরেছে এই অঞ্চলে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা ব্যর্থ হয়েছে। সিরিয়া ও ইয়েমেন হচ্ছে এমন একটি ক্ষেত্র যেখানে সৌদি সরকার তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং প্রতিটি ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। এসব কারণে সৌদি আরব সিরিয়ার ব্যাপারে তাদের নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে বলে মনে করা হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরছি বাংলাদেশ প্রসঙ্গে। হেফাজতে ইসলাম বাংলাদেশের গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক করেছে সংগঠনটির শীর্ষ নেতারা। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
হেফাজতে ইসলামের গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে বৈঠক করেছেন দলটির শীর্ষ নেতারা। গতকাল মঙ্গলবার রাত 9:30 দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডিস্থ বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় আড়াই ঘন্টা বৈঠক শেষে রাত 12:00 দিকে বাইরে এসে দলটির সদস্য সচিব মাওলানা নুরুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের জানান,
আলোচনা হয়েছে যেসব উলামায়ে কেরামরা গ্রেফতার তাদেরকে বিলম্বে মুক্তি দেওয়ার জন্য, কওমি মাদ্রাসা খুলে দেওয়ার জন্য, আর হয়রানি হাটগাড়ি বিবাড়িয়া বিভিন্ন জায়গায় যে হয়রানি হচ্ছে এগুলি বন্ধ করার জন্য আমরা আবেদন করছি, আমাদেরকে মন্ত্রী মহোদয় আশ্বস্ত করছেন।
ওদিকে হেফাজতে ইসলামের বহুল আলোচিত নেতা মাওলানা মামুনুল হককে রাজধানীর পল্টন থানায় দায়ের করা দুটি পৃথক মামলায় গতকাল 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে মেট্রোপলিটন আদালত। গত 18 এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করার পর তাকে আরও দুদফায় 14 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে 26 থেকে 28 মার্চ পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতার ঘটনায় 17 জনের মৃত্যু হয়। এসব সহিংসতার ঘটনায় সারা দেশে প্রায় অর্ধশতাধিক মামলা রুজু হয়েছে। বেশিরভাগ নেতাকে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নতুন মামলার সঙ্গে শাপলা চত্বরের ঘটনার দায়ের করা পুরনো মামলায়ও তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হেফাজতে ইসলামের সহিংসতা প্রসঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, রাষ্ট্র দখলের পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল হেফাজত নেতারা, আর এর সাথে জামাত বিএনপিরও সংশ্লিষ্টতা ছিল।
তৎকালীন হেফাজতে ইসলামের কর্মকাণ্ড ছিল মূলত সরকার পতনের জন্য, এবং সেই সরকার পতনের জন্য তৎকালীন বিএনপি জামাতের যে সংশ্লিষ্টতা, এটা কিন্তু এভিডেন্সিয়ালি আপনার সাক্ষ্য প্রমাণ দিয়ে আসতাম।
এদিকে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বর সহিংসতার 8 বছর পূর্ণ হচ্ছে আজ। 2013 সালের 5 মে শাপলা চত্বরে বিশাল সমাবেশ ঘটিয়ে রাতভর অবস্থান কর্মসূচির নামে ব্যাপক সহিংসতায় জড়িয়ে পড়ে হেফাজতের হাজার হাজার নেতাকর্মী। সরকারি হিসেবে সেবারের সহিংসতায় প্রাণ হারায় 39 জন। এই ঘটনায় সারা দেশে 38টি মামলা করে আসামি করা হয়েছে প্রায় 85,000 জনকে, আর গ্রেপ্তার করা হয় শীর্ষস্থানীয় 8 জন নেতাকে। পরে সরকারের সাথে সমঝোতা সখ্যতা গড়ে উঠলে হেফাজতের সব নেতাই জামিনে মুক্তি পান, আর মামলারও কোনো অগ্রগতি হয়নি। দীর্ঘ 8 বছর পেরিয়ে গেলেও এখনো নিষ্পত্তি হয়নি শাপলা চত্বরের কোনো মামলার।
প্রতিবেদনটি শুনলেন। এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার। সব ফিলিস্তিনি অবশ্যই তাদের নিজ ভূখণ্ডে ফিরে যাবে, বিশ্ব কুদস দিবসকে সামনে রেখে প্রত্যয় জানালেন ইরানের প্রেসিডেন্ট রুহানি। আমেরিকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহারে অস্বীকৃতি জানালে ভিয়েনা সংলাপের ইতি ঘটবে। বাংলাদেশে আরো কমল করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও সরকার গঠনে ব্যর্থ হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে নিযুক্ত একজন সিনিয়র সুইস কূটনীতিক তার অ্যাপার্টমেন্ট ভবন থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছেন। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। ¶¶